أشهد أن لا أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আজকে আমি আল্লাহ তাআলার গুণাবলী থেকে যিনি সবচেয়ে বেশি অংশ পেয়েছেন বা এভাবে বলা যায় পৃথিবীতে খোদার রঙে সবচেয়ে বেশি যিনি রঙিন হয়েছেন, আর আল্লাহ তাআলার গুণাবলীর সত্যিকারের বিকাশ তো যার তুলনায় বেশি কেউ ঐশী রঙে রঙিন হয়নি, ঐশী রং ধারণ করেনি। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং আমি তার কথা হাকিম বৈশিষ্ট্যের বরাতে প্রজ্ঞার বৈশিষ্ট্যের প্রেক্ষাপটে বর্ণনা করব। তিনি খোদার সেই প্রিয় যার সৃষ্টি আকাশ এবং পৃথিবীর সৃষ্টির কারণ হয়েছে, যার উপর আল্লাহ এবং তার ফেরেশতা রহমতের দোয়া করে। তার ভাষা, তার পবিত্র উক্তি এমন যার উপর মোমেনের লোফাতর দৃষ্টি থাকা চাই, যা আল্লাহ তাআলা নফসের পবিত্রতার জন্য যে শিক্ষা এবং কথা কোরআনে তার মাধ্যমে আমাদের সামনে বর্ণনা করেছেন। এভাবে আল্লাহ বলেন যে কামার সাল্লা ফিকুম রাসূলা মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। আমরা তোমাদের ভিতর তোমাদের মধ্য থেকে এক রাসূল প্রেরণ করেছি যেন তোমাদের সামনে আমাদের আয়াত পড়ে শোনাতে পারে এবং যিনি তোমাদের পাক করেন, পবিত্র করেন, কিতাব শিক্ষা দেন, প্রজ্ঞা শিক্ষা দেন, সে সমস্ত কথা শিখান যা কিছুই তোমরা পূর্বে জানতে না। দ্বিতীয়ত তার নির্দেশ প্রতিটি কাজ এবং তার প্রতিটি উপদেশ বাণী দৈনন্দিন জীবনের সাধারণ বিষয় থেকে আরম্ভ করে জাতিগত গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে তার সম্পর্ক রয়েছে, সেগুলোর তার প্রতিটি কথা, প্রতিটি উপদেশ বাণী, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য অসাধারণ প্রজ্ঞার দিক তার প্রতিটি কথার ভিতর রয়েছে ছিল। সত্যি কথা তার কথা, তার কাজ এবং তার উপদেশ কোরআনের প্রজ্ঞাপূর্ণ শিক্ষারী তাফসীর যা তার প্রতিটি কথা এবং কাজে দেখা দেয়। সুতরাং এই উত্তম আদর্শ আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের প্রতিটি কথা এবং কর্মকে প্রজ্ঞায় সমৃদ্ধ করার জন্য পাঠিয়েছেন। তার অনুসরণ করেই আমরা প্রজ্ঞা এবং অন্তর্দৃষ্টি লাভ করতে পারি। ইয়াতলু আলাইকুম আয়াতিনা বলে আল্লাহ তাআলা পবিত্র করার জন্য, তোমাদের কল্যাণের জন্য এই নবী তোমাদেরকে যা কিছুই বলেন বা শুনান। বা আমাদের হয়তো আমাদের মূল কিতাব কথা গ্রন্থ কোরআন আয়াত শুনান বা তার ব্যাখ্যা তিনি করেন। সুতরাং এনবীর কথা একটু এমন নেই যা উদ্দেশ্যবিহীন বা যা প্রজ্ঞাশূন্য। এছাড়া এই নবী শুধু তোমাদেরকে নির্দেশই দেন না যে এমন করো বা এমন করো না, শুধু উপদেশই দেন না বা নসিহতি করেন না, বরং তিনি ব্যবহারিক দৃষ্টান্ত দেখেন। তাই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দেন যে এই উত্তম আদর্শের উপর প্রতিষ্ঠিত হও যা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং প্রত্যেক মুমিনকে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথাকে বোঝা এবং তা নিয়ে তার উপর অভিনিবেশ করা উচিত। স্পষ্টভাবে বোঝা না গেলেও এই দৃঢ় ইমান থাকা চাই যে অবশ্যই তার কথার ভিতর কোন হিকমত কোন প্রজ্ঞা রয়েছে এবং এটি আমাদের কল্যাণের জন্য। এই চিন্তাই একজন মোমেনের ভিতর থাকা চাই মোমেনকে সাথে। এখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি উক্তি হাদিস উপস্থাপন করব যাতে বিভিন্ন বিষয় বর্ণনার মাধ্যমে আমাদের তিনি তরবিয়ত করেছেন, আমাদের আমাদের শিখিয়েছেন। তিনি বলেন সর্বপ্রথম হাদিস, একটি হাদিসে আছে বলেছেন হিকমত এবং প্রজ্ঞার কথা বুদ্ধিমত্তার কথা মোমেনের হারানো সম্পদ, যেখানেই সে পায় সেটি আসলে তারই সম্পদ, তার গ্রহণ করা উচিত। যেখানে কথা স্পষ্ট করেছেন যে প্রজ্ঞাপূর্ণ কথা বা বিষয় ভিন ধর্মের কাছে পেলেও গরিব বা বাচ্চা কাছেও যদি পাও, তোমাদের দৃষ্টিতে যে অজ্ঞ বা যে কম পড়ালেখা তার কাছে পেলেও আসলে দেখো যে কথাটা কি, যদি প্রজ্ঞাপূর্ণ হয় তা গ্রহণ করো, কেননা তোমরাই তার বেশি অধিকার রাখো। অহংকার বশত সেটিকে প্রত্যাখ্যান করবে না বা কথা মনে করবে না যে আমি সবকিছু জানি, বরং চিন্তা ভাবনা করো, প্রণিধান করো এবং সেটিকে গ্রহণ করো। দেখুন সে বাচ্চার একমত কোনো কথাই তো ছিল যে বাচ্চা বৃষ্টিতে কোথায় যাচ্ছিল, ঘটনা এরকম। সে বুজুর বলে যে দেখো খোকা, দেখে শুনে চলো, কোথাও পড়ে না যাও, পা না পিছলে যায়। বাচ্চা বললো যে আমি যদি পিছলে যাই তাহলে আমি শুধু আমি ব্যথা পাবো, কিন্তু আপনি জাতির নেতা, আপনি যদি স্খলিত হন, আপনি যদি পিছলে পড়ে যান, পুরো জাতির পিছলে যাওয়ার আশঙ্কা আছে, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। তো এই বাচ্চার মুখ থেকে বড় অপ্রজ্ঞাপূর্ণ কথা নিঃসৃত হয়েছে। দ্বিতীয়ত এদিকে দৃষ্টি এতে আকর্ষণ করা হয়েছে যে মোমেনকে বৃথা কার্যকলাপে এড়িয়ে চলা উচিত এবং প্রজ্ঞা বা হিকমত পূর্ণ কথার সন্ধানে থাকা উচিত। এই চিন্তা ভাবনার সাথে যদি জীবন আমরা অতিবাহিত করি, অনেক বৃথা কাজকর্ম, অর্থহীন কাজ থেকে আমরা বাঁচবো। যেভাবে রসুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ বর্ণনা করেন, রসুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম বলেছেন শুধু দু ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ। প্রথমটি হলো সে ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন এবং সে সত্যের পথে তা খরচ করে। দ্বিতীয়ত সে ব্যক্তি যাকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দিয়েছেন এবং তার মাধ্যমে সে সিদ্ধান্ত করে এবং অন্যদেরকে তা শিখায়। তো মোমেনদের উপরে দায়িত্ব এখানে ন্যস্ত করা হয়েছে যে প্রজ্ঞার প্রসার করো, নিজে প্রজ্ঞা অবলম্বন করো, প্রজ্ঞাপূর্ণ কথা শিখো, তোমার কিন্তু সেটি তোমার নিজের সত্তাতেই শুধু সীমিত যেন না থাকে। যদি কোনো প্রজ্ঞাপূর্ণ বুদ্ধিমত্তা প্রসূত কথা থাকে, মোমেনের কাজ হলো সেটি যে প্রচার করা, সেটি প্রসার করা, সেটি ছড়ানো, যেন হিকমত এবং প্রজ্ঞা প্রচলনকারী প্রতিষ্ঠিতকারী সমাজ প্রতিষ্ঠিত এমন মজলিস বা মিটিং বা সভা যেখানে প্রজ্ঞাপূর্ণ কথা হয়, রাসূলুল্লাহ সাল্লাম সেগুলোকে ন্যায়মূল মজলিস অর্থাৎ সর্বোত্তম সভা আখ্যা দিয়েছেন। আউন বিন আব্দুল্লাহ বর্ণনা করেন যে আব্দুল্লাহ বলেছেন কতই উত্তম সভা সেটি যাতে হিকমত বা প্রজ্ঞাপূর্ণ আলোচনা হয় এবং প্রসার হয় তার মাধ্যমে হিকমত এবং প্রজ্ঞাপূর্ণ কথা। এই রওয়ায়েতের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে দেখানো হয়নি, এটি আসার, কিন্তু শুনেছেন হিকমতপূর্ণ কথার প্রসার করা হয় এবং রহমতের এবং দয়ার প্রত্যাশা থাকে এর কারণে। তা আমাদের সভার মান এমনই হওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন যে বৃথা মজলিস এবং অধিবেশন পরিত্যাগ করে এমন মজলিস বা সভা ছেড়ে চলে যাও যেখানে ধর্মের বিরুদ্ধে কথা হয়, ধর্মের উপর কটাক্ষ হয়। আল্লাহ তাআলা পবিত্র সত্তা সম্পর্কে বৃথা আলাপ আলোচনা হয়, যদি বোঝানোর খাতিরে বা মানুষের উপকারার্থে যদি কোন জ্ঞানী ব্যক্তি এমন মানুষকে বোঝানোর জন্য এমন সভায় বসেন তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি এটি দেখেন যে এরা হঠকারিতাপূর্ণ আচরণ করছে, বোঝার এদের কোনো ইচ্ছা নেই, এটি যদি হয় তাহলে এমন সভা পরিত্যাগ করার নির্দেশ রয়েছে। কারণ ফেরেশতা এমন সভার উপর অভিসম্পাত বর্ষণ করে। মোমেনের এমন সভা তালাশ করা হচ্ছে যেখানে প্রজ্ঞার পূর্ণ আলোচনা হয়, যেখানে হেকমত পূর্ণ কথাবার্তা হয়। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দুবার এই দোয়া করেছেন যে আল্লাহ তাআলা যেন আমাকে হিকমত শিক্ষা দেন। এ তার দৃষ্টিতে এটি একান্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং রাসূলুল্লাহ এত তার জন্য দুইবার এই দোয়া করেছেন। জ্ঞান এবং হিকমত সম্পর্কে, প্রজ্ঞা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি রীতি যুদ্ধপতিদের প্রেক্ষাপটে তার উল্লেখ দেখা যায়। উল্লেখ রয়েছে যে হুজুর আলাইহিস সালাম সেই সমস্ত বন্দী যারা লেখাপড়া জানে না তাদেরকে সুযোগ দিয়েছেন যে যদি তারা আনসারের দশজন বাচ্চাকে পড়ালেখা শেখায় তাহলে তারা মুক্তি পাবে। বাচ্চারা পড়ালেখার যোগ্য হলে সেই সমস্ত বন্দীদেরকে মুক্তি দেওয়া হতো। তার পবিত্র দৃষ্টিতে এটি ছিল জ্ঞান অর্জনের গুরুত্ব। হেকমতের একটি অর্থ হল জ্ঞান, কারণ জ্ঞান মানুষের বিবেককে জ্যোতিতে ভরে দেয়, অজ্ঞতা দূর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেকমতের দৃষ্টিকোণ থেকে শিক্ষা দেন, যদি বিবেক জ্যোতিতে ভরে যায় তাহলে তা জাতিকে শিক্ষিত করার কারণ হবে। যদি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় কথা থাকতো যার অপবাদ আজকে আরোপ করা হয়, রাসূলুল্লাহর উপর এই অপবাদ আরোপ করা হয় যে নাউজুবিল্লাহ তিনি তরবারির জোরে সারা পৃথিবীকে অধীনস্থ করতে চেয়েছেন, তো রাসূলুল্লাহ চিন্তা ভাবনা যদি এমন হতো তাহলে তিনি কখনো এই শিক্ষা দিতেন না যে যারা বাচ্চাদেরকে পড়ালেখা শিখাবে তারা মুক্তি পাবে। বরং এক জায়গায় এই কথা বলতেন যে যদি কোনো যুদ্ধবন্দী রণকৌশল শিখায় তাহলেই শুধু সে মুক্তি পাবে, জরিমানা যদি পরিশোধ করতে না পারে তাহলে রণকৌশল শিখিয়েই মুক্তি পাবে। কিন্তু রাসূলুল্লাহ এই কথা বলেননি, বরং উম্মতের দৃষ্টি প্রজ্ঞা জ্ঞান এবং হেকমতের দিকে আকর্ষণ করেছেন। আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদেরও জয়যুক্ত হওয়ার রীতি হল জ্ঞান এবং প্রজ্ঞা। তবলিগের জন্য এমন রীতি অবলম্বন করা উচিত যা হেকমতপূর্ণ, যা প্রজ্ঞাপূর্ণ, তাই জ্ঞান অর্জনের দিকে দৃষ্টি নিবদ্ধ হওয়া চাই। ব্যাপারে আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিজ প্রভুর দিকে প্রজ্ঞার সাথে এবং ভালো উপদেশের মাধ্যমে ডাকো আর এমন ভাবে নসিহত করে যা সর্বোত্তম, নিশ্চয় তোমার প্রভুই তার পথ থেকে যারা বিভ্রান্ত তাদেরকে খুব ভালো জানেন এবং তিনি হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। তো এটি হলো তবলিগ যারা করে তাদের জন্য নির্দেশ, স্থান কাল পাত্র ভেবে তবলিগ করতে হবে। অন্যদের সম্পর্কে জানা থাকা চাই, যেন সঠিক যুক্তি দিতে পারো, তার বক্র আলাপ বিতর্কে লিপ্ত হবে না। মোমেনের যেহেতু প্রজ্ঞা এবং অন্তর্দৃষ্টি থাকে আর জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সাথে সাথে এটি বাড়ে, যদি কোথাও সে হটকারিতা দেখে দ্বিতীয় পক্ষের ভিতর, যেভাবে পূর্বে বলেছে, এক্ষেত্রে প্রজ্ঞার দাবি হল এমন সভা ছেড়ে চলে যাওয়া, আল্লাহর নির্দেশে এটি বা বিতর্কের ইতি টানো, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় পক্ষ যুক্তি এবং প্রজ্ঞার সাথে কথা বলতে প্রস্তুত না হয়। আর এই রীতি তবলিগের সময় অন্যের হৃদয়কে নরম করার এবং কথা শোনার জন্য প্রস্তুত করে এবং করবে। বাকি থাকলো হেদায়েত, তো এটি কে হেদায়েত পাবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের কাজ হলো হিকমত এবং বুদ্ধিমত্তার সাথে তাবলীগ করা, সত্য পৌঁছানো। একটি হাদিসে আছে, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের সাথে সেটি পূর্ব কয়েকবার বর্ণনা করেছে, আলী বিন হোসাইনের পক্ষ থেকে বর্ণিত হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাফিয়া বলেন যে একবার রাসূলুল্লাহর সাথে দেখা করতে গেছেন, তখন রাসূলুল্লাহ রমজানের শেষ দশকে ইতিকাফ করছিলেন, মসজিদের আগে কিছুক্ষণ কথা বলার পর তিনি ফিরে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা পর্যন্ত তাকে ছাড়তে গিয়েছিলেন, মসজিদের দরজা পর্যন্ত যখন পৌঁছলেন তিনি, মসজিদ দরজা উম্মে সালমার কক্ষের পাশে ছিল, তখন দুজন আনসারী সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, রাসূলুল্লাহকে সালাম করে তারা দ্রুত এগিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাঁড়াও, ইনি সাফিয়া, হুইয়া বিন আখতাবের মেয়ে সাফিয়া। তারা উভয় বললেন হে আল্লাহর রাসূল সুবহানাল্লাহ, তারা এই কথা একটু দুঃখ পেলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান মানুষের রোগে রক্তের মতো সঞ্চালিত, আমার আশঙ্কা হলো কোথায় তোমাদের ভুল ধারণা না সৃষ্টি হয়। দেখুন, ভুল ধারণা থেকে বজ্জনি থেকে বাঁচানোর জন্য তাৎক্ষণিক ভাবে তিনি এই সিদ্ধান্ত করলেন। এই শিক্ষা, এটি হলো একটি শিক্ষা যে অন্যদেরকে স্খলন থেকে বাঁচানোর চেষ্টা করা উচিত যদি কেউ এতটা দুর্ভাগা হয়, অর্থাৎ কুধারণা নাই ছাড়ার থাকে, তাহলে ভিন্ন কথা, নতুবা প্রত্যেক ব্যক্তির উচিত অন্যকে কুধারণা থেকে বাঁচানোর যথাসম্ভব চেষ্টা করা, বিশেষ করে জামাতের ওহদাদারদেরকে এদিকে দৃষ্টি রাখা চাই। কোনোভাবে এমন কোন কাজ করা উচিত না যা অন্যের হোঁচট খাওয়ার কারণ হয়। বড় বড় বিষয়ে হোঁচটের কারণ হওয়া আবশ্যক নয়, অনেক সময় ছোট ছোট কথাও অন্যের স্খলনের কারণ হয়ে থাকে, এমন সময় স্পষ্ট করে সন্দেহ দূর করা উচিত, যেন দ্বিতীয় ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে যায় আর নিজের ইমানকে নষ্ট হওয়া থেকে যেন সে বাঁচাতে পারে। আল্লাহর নির্দেশ রয়েছে যে অন্যের ঘরে তোমরা যাওয়ার সময় অনুমতি নিয়ে প্রবেশ করো। আল্লাহ বলে, আল্লাহ তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে অনুমতি এবং সালাম ব্যতিরেকে প্রবেশ করবে না। বড় হিকমতপূর্ণ এবং উন্নত আখলাকের শিক্ষা এটি। আরেকটি রয়েতে আছে, হযরত সাহাল বিন সাদ বর্ণনা করেন, এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষের ভিতর একটি ছিদ্র পথে উঁকি মেরে দেখে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরুনি করছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এরপর যদি আমি জানতাম যে তুমি ভিতরে উঁকি মেরে দেখছ, তাহলে এই চিরুনি আমি তোমার চোখে ঢুকে দিতাম। তারপর তিনি বললেন যে দেখা থেকে বিরত থাকার জন্যই এই শিক্ষা দেওয়া হয়েছে যে ঘরে প্রবেশ করার সময় অনুমতি নেবে। যে সমস্ত উন্নত নৈতিক গুণাবলী প্রতিষ্ঠার জন্য তিনি এসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, যে হিকমতপূর্ণ শিক্ষা পৃথিবীতে প্রসারের জন্য তিনি এসেছেন, কোন ব্যক্তি তা থেকে মুখ ফিরিয়ে নেবে এটি তিনি সহ্য করতে পারতেন না। তিনি যে উকি মেরে দেখছিল তাকে শক্ত ভাষায়, কঠোর ভাষায় তিনি নসিহত করেন এবং সাবধান করেন, যদি আমি জানতাম যে তুমি ভিতরে দেখছো তাহলে আমি চিরনি তোমার চোখে ঢুকিয়ে দিতাম। তো এটি আল্লাহর আরেকটি নির্দেশ হলো মোমেন যেন তার উপর নির্ভর করে। অনেকেই এর ভুল অর্থ করে, ভুল ব্যাখ্যা করে। যে সমস্ত উপকরণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেগুলোকে তারা সঠিক ভাবে ব্যবহার করে না। কিভাবে রাসূলুল্লাহর যুগে হয়েছে, একবার উপকরণ ব্যবহার করা হয়নি তার যুগে, একবার উপকরণ যদি আল্লাহ সৃষ্টি করেছেন তাই সেগুলো ব্যবহার করাও প্রজ্ঞাপন্ন। এমন প্রশ্নকারী যখন প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে উত্তর দিয়েছেন তা হাদিসে সংরক্ষিত আছে। হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, এক ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি উটের পায়ে দড়ি লাগিয়ে তাওয়াক্কুল করব নাকি উট খোলা ছেড়ে তাওয়াক্কুল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকেলহা সুম্মা তাওয়াক্কাল, প্রথমে উটের পায়ে দড়ি বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল বা নির্ভর করো। জাতিগত বিষয়ে তার প্রজ্ঞাপূর্ণ শিক্ষার অনেক দৃষ্টান্ত রয়েছে। উহুদের যুদ্ধের ইতিহাস সবারই জানা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ নির্দেশকে না মানার কারণে মুসলমানরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা দৈহিক ভাবে আহত হন, তিনি তার দন্ত মুবারক শহীদ হয়। যুদ্ধের পর অবস্থা যা ছিল তা একান্ত শোচনীয়। এটি পরাজয় নয়, কিন্তু বিজয় যা যেভাবে অর্জিত হচ্ছিল সেভাবে বিষয় সামনে আসেনি। অবস্থা পাল্টে যায় এবং মুসলমানরা চরমভাবে ক্লান্ত শ্রান্ত আহত অবসন্ন ছিল। উহুদের পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের নিয়ে মদিনায় পৌঁছেন তখন হুজুর ইসলাম সংবাদ পান যে মক্কার কাফেররা পুনরায় মদিনার উপর আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। কেননা কোন কোন কুরাইশ পরস্পরকে এই খোঁটা দিচ্ছিল যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে না আউযুবিল্লাহ, না মুসলমান না মহিলাদেরকে বাদী বানিয়ে আনতে পেরেছ, তাদের ধন সম্পদ তোমরা সাথে আনতে পারোনি। রাসূলুল্লাহ সাল্লাম তাদের পেছু ধাওয়া করার সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করেন যে আমরা শত্রুর পেছু ধাওয়া করব, আর এই পেছু ধাওয়ায় শুধু সেই সমস্ত সাহাবি আমার সাথে যাবে যারা পূর্ববর্তী দিন উহুদের যুদ্ধে অংশ নিয়েছিল। এটি তার একান্ত প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত ছিল। মুসলমানদের মনোবল কে সমুন্নত রাখার যারা যুদ্ধ থেকে প্রায় আপাত পরাজয় থেকে যারা ফিরে এসেছে তারা যেন তাদের মনোবল যেন ভেঙে না যায়, আর শত্রুর উপর যেন একটা ত্রাস সৃষ্টি হয় তোমরা যেন একথা মনে না করো যে এটি পরাজয়, বরং এটি শুধু অবস্থা পট পরিবর্তন হয়েছে, বরং বলেন তাই হয়েছে। শত্রু যখন পিছু ধাওয়া করলেন রাসূলুল্লাহ, শত্রু ফিরে এসে আক্রমণের আর সাহস দেখায়নি। আল্লাহ তাআলা যেহেতু তাকে সারা পৃথিবীর কে পথ প্রদর্শন এবং পথ প্রদর্শন জন্য প্রেরণ করেছেন, তাই নবুয়তের নবুয়ত প্রাপ্তির পূর্বেই প্রজ্ঞাপূর্ণ শিক্ষার প্রচারের জন্য প্রজ্ঞাশীল খোদা তাকে প্রস্তুত করেছেন। আর তার সিদ্ধান্ত নবুয়তের পূর্বেও এমনই ছিল, এমন ছিল যা মানুষ পছন্দ করত। একটি ঘটনার উল্লেখ দেখা যায়, কাবা শরীফ পুনর্নির্মাণের ঘটনা সেটি। তখন হযরত আসাদ সংস্থাপন নিয়ে বিভিন্ন গোত্রের ভিতর মতভেদ দেখা দেয়, আর যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, চরম উত্তেজনা। চার পাঁচ দিন কোন সমাধান হচ্ছে না। একদিন মক্কার কুরাইশরা একত্রিত হয়েছে, পরামর্শ করেছে। তখন আবু উমাইয়া বিন মুগীরা বিন আব্দুল্লাহ বিন আমর বিন মাখজুম, যিনি কুরাইশের সবচেয়ে বড় বৃদ্ধ ব্যক্তি ছিলেন, সে ব্যক্তি বললেন যে কুরাইশ সিদ্ধান্ত করো তোমাদের এই মতভেদের সিদ্ধান্ত সে ব্যক্তি করবে যে আগামীকাল সর্বপ্রথম বাইতুল্লাহতে আসবে। সবাই তা মেনে নিল, গ্রহণ করল। পরবর্তী প্রভাতে সকালে তারা দেখলো যে সর্বপ্রথম খানা কাবায় যিনি প্রবেশ করছেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো এবং বলল যে আমি এসে গেছে, বিশ্ব সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি এসে গেছে, আমরা আনন্দিত, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তিনি তাদের কাছে যখন গেলেন, কুরাইশ পুরো বিতণ্ডা তার সামনে উপস্থাপন করে তিনি বললেন একটা চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসা হলো, রাসূল ইসলাম সেই চাদর বিছিয়েছেন, হাজরে আসাদকে নিয়ে সেই চাদর উপর রাখলেন। তারপর প্রত্যেক গোত্রের নেতাদের বললেন যে চাদরের কোনা হাতে নাও, আর হাজর আসাদকে উঠিয়ে নিয়ে আসো। তারপর রাসূল ইসলাম সে হাজর আসাদকে উঠিয়ে তার আসল জায়গায় রাখলেন। এটি এমন প্রজ্ঞাপূর্ণ হেকমতপূর্ণ একটি শিক্ষা সিদ্ধান্ত ছিল যা সেই সমস্ত গোত্রগুলোকে আপাত রক্তারক্তি থেকে রক্ষা করলেন। তার এদের যুদ্ধ শুরু হলে তো বছর পর বছর চলত, আল্লাহ জানে কত মানুষ মারা যেত আর কতজনের রক্ত ঝরত। আল্লাহ তাআলা তাকে কিভাবে হিকমত এবং প্রজ্ঞাতে সমৃদ্ধ করেছেন এই সম্পর্কে রওয়ায়েত আছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মক্কায় ছিলাম, আমার ঘরের ছাদ খুলে জিব্রাইল নাযিল হন, সেখানে জিব্রাইল আমার বক্ষকে উন্মোচিত করেন, খুলেন ধন, তারপর স্বর্ণের একটি ট্রে আনা হয় যা প্রজ্ঞা এবং ইমানে পরিপূর্ণ ছিল, তারপর তা আমার বুকে বক্ষে ঢেলে দিয়ে তা বন্ধ করলেন, তারপর আমার হাত ধরে আমাকে উপরের আকাশের দিকে নিয়ে যায়, ঊর্ধ্ব আকাশের দিকে নিয়ে যায়। হিশাম বিন যায়েদ বর্ণনা করেন, তিনি বলেন যে আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কথা বলতে শুনেছি, একবার এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, সে আসসালামু আলাইকুম বলল, অর্থাৎ তুমি ধ্বংস হও। তিনি সাল্লাম তার উত্তরে বললেন যে আলাইক, তুমিও তোমার উপরও। হুযুর সাল্লাম তখন সাহাবাদেরকে সম্বোধন করে বললেন যে তোমরা কি শুনেছ সে কি বলেছে? তারপর তিনি বললেন সে আসসালামু আলাইকুম বলেছে। সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিম ইহুদির এই আচরণ দেখে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, আমরা কি একে হত্যা করবো? হুযুর সাল্লাম বললেন না, তাকে হত্যা করবে না। আহলে কিতাবের কোনো ব্যক্তি যখন সালাম করে তুমি তাকে ওয়ালাইকুম বলবে, ওয়ালাইকুম এর উত্তর দেবে, ঝগড়া বিবাদ না করে এভাবে উত্তর দাও আর ঝগড়া বিবাদ এড়িয়ে চলো। সাইদ বিন আবি সাইদ বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহকে এই কথা বলতে, হযরত আবু হুরায়রাকে এই কথা বলতে শোনাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদের দিকে বনু হানিফার এক ব্যক্তিকে বন্দী করে মিয়া সরকারের একটা অভিযান প্রেরণ করেন, তার নাম ছিল সামা বিন সাল। সাহাবারা তাকে মসজিদে নববীর স্তম্ভের সাথে বেঁধে রাখেন। রাসূলুল্লাহ তার কাছে আসেন, বলে দেখে সুমামা, তোমার সাথে কি ব্যবহার করা হবে বলে মনে করো? সে বলল যে আমার ধারণা তো ভালো, যদি হত্যা করেন তাহলে এমন ব্যক্তিকে হত্যা করবেন যে কাউকে হত্যা করেছে, আপনি যদি ক্ষমা করেন তাহলে এমন ব্যক্তিকে ক্ষমা করবেন যে অনুগ্রহে মূল্যায়ন করতে জানেন, আপনি যদি ধন সম্পদ চান যতটা ইচ্ছা নিতে পারেন। রসুল্লাহ কিছুক্ষণ পরে আবার আসলেন, জিজ্ঞেস করলেন তুমি কি চাও সোমামা? তখন বলল যে আমি তো কালকেই আপনাকে জানিয়েছি যে আপনি যদি ক্ষমা করেন তাহলে এমন এক ব্যক্তিকে ক্ষমা করবেন যে অনুগ্রহকে মূল্যায়ন করতে জানে। রসুল্লাহ ইসলাম তাকে সেখানে রেখে চলে আসেন। তৃতীয় দিন এসে তিনি আবার বললেন সোমামা কি চাও? সে বলল যে যা বলার ছিল আমি কালকে বলেছি। জানিসাম বললেন যে ব্যক্তিকে মুক্ত করো। সোমামা মসজিদের কাছে খেজুরের বাগানে যায়, গোসল করে মসজিদে প্রবেশ করে সে কালেমায়ে শাহাদত পড়ে এবং বলে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম পৃথিবীতে সবচেয়ে ঘৃণ্য চেহারা আমার দৃষ্টিতে আপনার চেহারা ছিল, আজকে আমার দৃষ্টিতে সবচেয়ে প্রিয় চেহারা আপনার চেহারা। আল্লাহর কসম আপনার ধর্ম সবচেয়ে ঘৃণ্য দিন ছিল আমার দৃষ্টিতে, কিন্তু এখন আমার অবস্থা হলো আমার সবচেয়ে প্রিয় ধর্ম হলো আপনার আনা ধর্ম। আল্লাহর কসম সবচেয়ে ঘৃণা আমি আপনার বেশি ঘৃণা আপনার শহরকেই করতাম, কিন্তু এখন এই শহর আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। আপনার অশ্বারোহী বাহিনী আমাকে ধরে নিয়ে আসে, আমি যখন ওমরার ইচ্ছা করে আগাচ্ছিলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার এ ব্যাপারে কি মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুভ সংবাদ দিয়ে ওমরা করার নির্দেশ দিলেন। সে যখন মক্কায় পৌঁছলো, কোন ব্যক্তি বলে যে তুমি কি সাবি হয়ে গেছো? তিনি বললেন যে না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন পর্যন্ত তাকে অনবরত ইসলামের শিক্ষা সম্পর্কে অবহিত করা খুব সুন্দর রীতি বেছে নিয়েছিলেন, অবলম্বন করেছিলেন, দেখার জন্য যে দেখো মুসলমান কিভাবে ইবাদত করে, তারা নিজেদের প্রভুর সামনে কিভাবে কাঁদে, কিভাবে অশ্রু বিসর্জন দেয়, কিভাবে রাসূলুল্লাহর প্রতি তারা ভালোবাসা প্রকাশ করে। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যকারীদেরকে কি শিক্ষা দেন এটি দেখাচ্ছিলেন তাকে, সরাসরি কোন তাবলীগ করে না, প্রত্যেকদিন শুধু এটি জিজ্ঞেস করতেন যে তোমার তুমি কি বলো, কি মতামত তোমার, এটি দেখতে চাইছেন যে কোন প্রভাব পড়ছে কিনা। তৃতীয় দিন তার অন্তর্দৃষ্টি এটি দেখতে পেয়েছে, দেখেছেন তিনি যে এর ভিতরে এখন হৃদয় মন গলে গেছে, তাই অন্য কিছু না করে তাকে ছেড়ে দিয়েছেন। ফলাফল দেওয়া প্রকাশিত হয়েছে, তা থেকে প্রমাণিত হলে তার ধারণা সঠিক ছিল, সে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। সুলহ হুদায়বিয়ার আর একটি ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্দৃষ্টি কেমন ছিল, তার প্রজ্ঞা দেখুন কিভাবে কাজ করেছে, সাহাবাদেরকে দিয়ে কিভাবে কাজ করিয়েছেন, কুরাইশের এক নেতার উপরে কি প্রভাব পড়েছে তা দেখুন। হুদায়বিয়ার সন্ধিকালে উরওয়া বিন মাসউদ ফিরে গিয়ে যখন কুরাইশকে বলল যে হে মানুষ, মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামুন নবীন এটি বর্ণনা করেছেন নিজস্ব স্টাইলে, উরওয়া গিয়ে বললেন পৃথিবীতে আমি অনেক জায়গায় ঘুরেছি, রাজদরবারে গিয়েছি, কাইসার এবং কিসরার সামনে গিয়েছি প্রতিনিধি এই দল হিসেবে, কিন্তু আল্লাহর কসম যেভাবে মোহাম্মদ রাসূলের সাহাবীদেরকে মোহাম্মদ রাসূলুল্লাহকে সম্মান করতে দেখেছি এমনটি আমি অন্য কোথাও দেখিনি। উরওয়ার এই আলোচনা শুনে বনু কেনানার এক ব্যক্তি হুমাইস বিন আলকামা কুরাইশকে বলল যে যদি আপনারা পছন্দ করেন তাহলে আমি মোহাম্মদ রাসূলের কাছে যাব। তারা বলল ঠিক আছে, সিদ্ধান্ত করো গিয়ে ব্যক্তি হুদায়বিয়া পৌঁছে রসুল্লাহ যখন দূর থেকে তাকে দেখলেন, সাহাবীদেরকে বললেন যে যে ব্যক্তি আমাদের দিকে এগিয়ে আসছে সে এমন গোত্রের সাথে সম্পর্ক রাখে যে কোরবানির দৃশ্যকে পছন্দ করে, যারা কোরবানির দৃশ্যকে পছন্দ করে। তিনি তাৎক্ষণিকভাবে প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত করেন, হেকমতপূর্ণ বুদ্ধিমত্তা প্রসূত সিদ্ধান্ত করেন। তিনি যেহেতু যুদ্ধ পছন্দ করতেন না, যুদ্ধের জন্য তিনি জাননি সেখানে, বরং শান্তিপূর্ণ ভাবে হজ করতে চেয়েছেন, তিনি বললেন তাৎক্ষণিক ভাবে কোরবানির বিভিন্ন প্রাণী যা আছে একত্রিত করো, সামনে নিয়ে আসো, যেন সে বুঝতে পারে এবং অনুধাবন করতে পারে আমরা কেন এসেছি। সাহাবা কোরবানির প্রাণী নিয়ে আসে এবং তাকবীর দিতে দিতে কোরবানির জানোয়ার নিয়ে আসে। তিনি বলেন যে এই ব্যক্তি এমন গোত্রের সাথে সম্পর্ক রাখে তারা কোরবানিকে পছন্দ করে, তার প্রকৃতি এবং স্বভাব অনুসারে কাজ করার নির্দেশ। সাহাবারা কোরবানির বিভিন্ন প্রাণী আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তার সামনে নিয়ে আসে। সে দৃশ্য দেখে বলল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, এরা তো হাজি হাজি মানুষ, বাইতুল্লাহ তওয়াফ থেকে এদেরকে কিভাবে বাধা দেওয়া যেতে পারে। এবারে তাৎক্ষণিক ভাবে কুরাইশের কাছে ছুটে যায় এবং বলল যে আমরা দেখেছি মুসলমান তাদের বিভিন্ন প্রাণীর গলায় কোরবানির হার বেঁধে রেখেছে, কোরবানির বিভিন্ন চিহ্ন তারা তার উপর অঙ্কন করেছে, এদেরকে এদের হজের পথে কোনোভাবে বাধা সৃষ্টি করা যুক্তিযুক্ত হবে না। কিন্তু যেহেতু মক্কার কুরাইশের দুই ধরনের মতামত ছিল, একটি এক শ্রেণীর অনুমতি দেওয়ার পক্ষে ছিল, অন্য পক্ষ বিরোধী ছিল। তাই সিদ্ধান্ত হয় যে সে বছর হাজ হবে না, কিন্তু আল্লাহ তাআলা ভালো ফলাফল প্রকাশ করেছেন। পরে মক্কা বিজয়ের সময় ইতিহাসে আবু সুফিয়ানের একটি ঘটনা বিবৃত রয়েছে, হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু নিজের স্টাইলে এটি বর্ণনা করেছেন। আবু সুফিয়ান যখন বন্দী অবস্থায় রাসূলুল্লাহর সম্মুখে উপস্থাপিত হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি কি চাও, চাও কি যাওয়ার আছে তোমার? সে বলল যে হে আল্লাহ রাসূল, আপনি কি স্বজাতির উপর দয়া প্রদর্শন করবেন না? আপনি তো একান্ত দয়ালু, এছাড়া আমি আমার আপনার আত্মীয় আপনার ভাই, আমার কোন সম্মান প্রতিষ্ঠিত হওয়া চাই, কেননা আমি এখন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তিনি বললেন যাও মক্কায় গিয়ে ঘোষণা করো যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তাকে আশ্রয় দেয়া হবে। আবু সুফিয়ান বললেন যে আল্লাহর রাসূল, আমার ঘরে কয়জনই বা আসবে, কয়জনই বা ধরবে এত বড় শহর, কয়জন মুক্তি পাও, কয়জন নিরাপত্তা পাবে? তিনি বললেন যে যাও এই ঘোষণা করো যে ব্যক্তি খানাকাবা থেকে আশ্রয় নেবে তাকেও নিরাপত্তা দেয়া হবে। আবু সুফিয়ান বলেন হে আল্লাহর রাসূল, খানাকাবা তো ছোট একটি জায়গা, কয়জনই বা তাতে আশ্রয় নেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, যে নিজের ঘরে আশ্রয় নেবে তাকেও মুক্তি দেওয়া হবে। আর আবু সুফিয়ান বললেন হে আল্লাহর রাসূল, অলিতে গলিতে যারা তখন থাকবে তাদের কি হবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, একটা পতাকা বানিয়েছেন, বললেন যে এটি বেলালের পতাকা। আবির বিহা এক সাহাবি ছিলেন, মদিনায় যখন মুহাজির এবং আনসারদের ভিতর ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠিত হয়, আবু রবিয়াকে বেলালের ভাই নিযুক্ত করা হয়েছিল, ভাই আখ্যা দেওয়া হয়েছিল। হযরত মুসলিম লেখেন তার মতামত এটি, হযরত বেলাল সেখানে ছিলেন না বা অন্য কোন কারণে তিনি বেলালের পতাকা মানে আবু রবিয়ার হাতে দিলেন, যিনি আনসারি ছিলেন, মদিনার অধিবাসী ছিলেন, বললেন এটি বেলালের পতাকা, এই তিনি এই পতাকা নিয়ে চত্বরে দাঁড়িয়ে যেন এই ঘোষণা তিনি যেন করেন যে ব্যক্তি এই পতাকা তলে আশ্রয় নেবে তার প্রাণ সে তার প্রাণ রক্ষা পাবে। আবু সুফিয়ান বললেন ঠিক আছে, এটি যথেষ্ট, আমাকে অনুমতি দেন আমি গিয়ে ঘোষণা করি।
তো
আবু সুফিয়ান যেহেতু মক্কার নেতা ছিল এবং অস্ত্র সমর্পণ করেছিল, বড় ভয়ের কোন কারণ ছিল না, সে মক্কায় গিয়ে ঘোষণা করলো, বললো যে নিজের ঘরে দরজা বন্ধ করে দাও, কে যেন বাইরে না আসে, খানা খাবার গিয়ে আশ্রয় নাও, আর এটি বেলালের পতাকা, যারা এই পতাকা তলে আশ্রয় নেবে তাদের সবাইকে আশ্রয় দেওয়া হবে, নিরাপত্তা দেওয়া হবে, প্রাণ তাদের প্রাণ রক্ষা পাবে, কিছু বলা হবে না, কিন্তু নিজেদের অস্ত্র বাহিরে নিক্ষেপ করে ফেলে দাও, মানুষ নিজের অস্ত্র বাহিরে ফেলে দিয়েছে, আর হযরত বেলালের পতাকা তলে একত্রিত হওয়া আরম্ভ হয়। এই ঘটনার বিশ্লেষণ করেছেন হযরত মুসলিম এইভাবে, তিনি বলেন সবচেয়ে মহান বিষয় হল বেলালের পতাকা ঝান্ডা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের জন্য পতাকা বানান এবং বলেন যে ব্যক্তি বেলালের পতাকা তলে আশ্রয় নেবে তাকে আশ্রয় দেওয়া হবে, অথচ সত্যিকারের নেতা তো হুজুর সাল্লাম স্বয়ং ছিলেন, কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পতাকা উত্তোলন করেনি, তারপর সবচেয়ে বেশি কোরবানি করেছেন রাসূলুল্লাহর পর সবচেয়ে বেশি কোরবানি করেছেন আবু বকর, ওমর, হযরত উসমান, হযরত আলী পর্যায়ক্রমে, কিন্তু কারো কোন পতাকা সেখানে সংস্থাপন করা হয়নি, দাঁড় করানো হয়নি। এরপর খালেদ বিন ওয়ালিদ এবং অন্যান্য নেতারা ছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাম কারো কোন পতাকা বানাননি, বেলালের পতাকা সংস্থাপন করেন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন হযরত মুসলিম নিজে প্রশ্ন করেন যে এর কারণ কি, এই কারণ হলো খানা খাবার উপর যখন আক্রমণ হতে যাচ্ছিল আবু বকর দেখছিলেন যে যাদেরকে এখন মারা যেতে যাচ্ছে তারা তার ভাই আবু বকরের ভাই এবং বন্ধু, এবং তিনি নিজে প্রশ্ন করেন যে হে আল্লাহর রাসূল, আপনি কি নিজের ভাইদেরকে হত্যা করবেন? আবু বকর অত্যাচার এবং জুলুমকে ভুলে গিয়েছিলেন যা মুসলমানদের উপর করা হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি বাজ্যত রাসূলুল্লাহকে বললেন যে এই কাফেরদেরকে মারুন এবং প্রতিশোধ নিন, কিন্তু তার মনে মনে হয়তো বিষয়টি ছিল যে আমাদের ভাই ক্ষমা করা হলে ভালো হবে, ওসমান আলী এবং বাকি সকল নেতাদের আত্মীয়তা ছিল মক্কাবাসীদের সাথে, সহমর্মিতা ছিল, শুধু এমন এক ব্যক্তি ছিলেন যার মক্কায় কোনো আত্মীয় ছিল না, যার মক্কাতে কোনো শক্তি ছিল না, মক্কায় যার কোনো সাথী ছিল না, তার অসহায় এবং দুর্বল অবস্থায় তার উপর অনেক অত্যাচার হতো, যা হযরত আবু বকরের উপরও হয়নি, হযরত ওমরের উপরও হয়নি, হযরত আলীর উপরও হয়নি, হযরত উসমানের উপরও সে অত্যাচার হয়নি। আহমদ রাসাল্লাহ আলাইসলাম উপর মক্কাতে এসে ধরনের অত্যাচার হয়নি, জ্বলন্ত তপ্ত বালুতে হযরত বেলালকে উলঙ্গ শুয়ে দেওয়া হতো, তাকে উলঙ্গ করে তপ্ত বালুতে শুয়ে দেওয়া হতো, তারপর এমন জুতা পরে যুবকরা তার বুকে নাচত যা চার নিচে পেরেছিল, এবং তারা বলতো যে বলো আল্লাহ ছাড়া কোন আরো অনেক উপাস্য আছে, বলো মোহাম্মদ রাসূলুল্লাহ মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। হযরত বেলাল তার হাবশি ভাষায় মার খেয়ে কোথায় বলতেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সেই হযরত বেলাল উত্তর এটি দিতেন যে যত খুশি অত্যাচার করো আমি তো দেখেছি যে আল্লাহ এক, তাই আমি দুই তো বলতে পারি না, আমি জানি যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল সত্য, তাই আমি কিভাবে বলবো, কেন বলবো যে না জানি রাসূল না জানি মিথ্যাবাদী। তখন এরা তাকে আরো মারত, গরমে শীতে উলঙ্গ করে পাথরে তার দেহে রশি লাগিয়ে টানা হেঁচড়া করত, তার চামড়া উঠে যেত, কত বিক্ষত হয়ে যেত হযরত বেলালের দেহ, কিন্তু সবসময় এই কথাই বলতেন যে সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হযরত মাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্য রাসূল। তো হযরত বেলালের হৃদয়ে এই ধারণা হয় দানা বাঁধতে পারতো বা দানা হয়তো বেঁধেছে যে আজকে সেই সমস্ত অত্যাচারের প্রতিশোধ নেওয়া হবে, আজকে সেই সমস্ত মারের আমি প্রতিদান পাব। কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু সুফিয়ানকে যখন এই কথা বললেন যে যাও যারা তোমার পতাকা তলে খানা কাবায় আসবে বা ঘরে দরজা বন্ধ করবে তাদের সবাইকে ক্ষমা করা হবে, হযরত বেলালের হৃদয়ে হয়তো এই ধারণা জেগেছে যে ভাইদেরকে ক্ষমা করছেন রাসূলুল্লাহ ভালোই হচ্ছে, কিন্তু আমার প্রতিশোধ কিভাবে নেওয়া হবে। সেই দিনটি এমন ছিল যেদিন শুধু সে ব্যক্তির কষ্ট পাওয়ার সম্ভব ছিল যার কেউ ছিল না এবং যার উপর অশেষ অত্যাচার হয়েছে। তিনি সাল্লাল্লাহু একটা মুসলিম লেখেন যে রাসূলুল্লাহ বেলালের প্রতিশোধ নিয়ে একটা নতুন রীতি আবিষ্কার করেছেন এবং বলেন আমি প্রতিশোধ নেব, আর এমন প্রতিশোধ নেব হযরত বেলালের উপর হওয়া অত্যাচারের, এবং প্রতিশোধ নেব যার ফলে আমার নবুয়তের মহিমা প্রতিষ্ঠিত হবে, বেলালের হৃদয়ও সন্তুষ্ট হবে। তিনি বলেন বেলালের পতাকা সংস্থাপন করো মক্কার নেতাদেরকে, সে সকল নেতা যারা জুতা নিয়ে জুতা পরে বেলালের বুকের উপর নাচত, যারা তার পায়ে রশি বেঁধে টানা হেঁচড়া করত, যারা তাকে তপ্ত বালুতে শুয়ে রাখত, তাদেরকে বলো এবং তারা বলতো বেলালকে যে বলো আল্লাহ এক নন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল নন, এই অঙ্গীকার তারা চাইতো তার কাছে এবং বলতো যে তাহলে ক্ষমা পাবে বেলালকে তারা বলতো, এবং স্বাধীনভাবে তুমি জীবনযাপন করতে পারবে যদি আল্লাহ এবং মুহাম্মদ রাসূলকে অস্বীকার করো, এই কথা তারা বলতো। কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘোষণা করলেন যে বেলালের পতাকা তলে আশ্রয় নাও যার উপর তোমরা অত্যাচার করবে, আজকে এই বেলালের পতাকা তলে আশ্রয় নিয়েই তোমাদের প্রাণ রক্ষা পাবে এবং তোমাদের পরিবার পরিজনের রক্ষা হবে।
তো
হযরত মুসলিমত বলেন যে আমি মনে করি যখন থেকে আকাশ এবং পৃথিবী সৃষ্টি হয়েছে, যখন থেকে মানুষ বিজয় লাভ করছে, যখন থেকে মানুষ প্রতিশোধ নেয়ার শক্তি লাভ করেছে, এ ধরনের মহান প্রতিশোধ কখনো ইতিহাসে নেওয়া হয়নি। ইতিপূর্বে বেলালের পতাকা খানা কাবার সামনে ময়দানে সংস্থাপন করা হয় আরবের সেই সমস্ত নেতৃবৃন্দ যারা তাকে পদতলে পৃষ্ঠ করত এবং বলতো যে মোহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করবে কি করবে না, একথা বলবি কি বলবে না যে মোহাম্মদ আল্লাহর রাসূল নন এবং মিথ্যাবাদী, জোর জবরদস্তি এটি চাওয়া হতো তার কাছে। তো এমন নেতৃবৃন্দরা স্ত্রী বাচ্চাদের হাত ধরে ছুটে এসে বেলালের পতাকা তলে আশ্রয় নিচ্ছিল যেন তাদের রক্ষা হয়। তখন বেলালের হৃদয় এবং তার প্রাণ কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিবেদিত হচ্ছিল, হয়তো বলছিলেন যে আমি জানি না এদের প্রতিশোধ নিতে পারতাম কিনা বা নিতাম কিনা, কিন্তু এখন সেই প্রতিশোধ নেওয়া হয়েছে যে প্রত্যেক ব্যক্তি যার জুতা আমার বুকে রাখা হতো স্থান পেত, আজকে আমার জুতার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাইকে ঝুঁকিয়েছেন। বেলালের পতাকা তলে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে এই কথা বলা হয়েছে যারা যাকে তোমরা দাস মনে করতে, সেই বেলাল যার কোন আত্মীয় স্বজন মক্কায় ছিল না, সেই বেলাল যাকে তুচ্ছ মনে করা হতো, যাকে হোঁচট যাতে লাথি মারা হতো, যাকে তুচ্ছ জ্ঞান করতে, তোমরা আজকে শোনো এবং দেখো যে তোমরা শক্তিশালী নও, বিজয়ী তোমরা নও, পরাক্রমশালী তোমরা নও। পরাক্রমশালী হলেন, প্রবল হলেন বেলালের খোদা, প্রবল পরাক্রমশালী হলেন মোহাম্মদ রাসূলুল্লাহর খোদা, আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আজিজ এবং হাকিম খোদার গুণাবলী অবলম্বন করেছেন, ধারণ করেছেন। আর এই গুণাবলী ওই বৈশিষ্ট্যাবলী অবলম্বন করে বিজয়ের পর এমন ভাবে প্রতিশোধ নিচ্ছেন যাতে কোন প্রকারের অহংকারের কোন মিশ্রণ নেই, চেতনা এবং বিবেক শূন্য অবস্থায় শত্রুকে তছনছ করছেন না, পৃষ্ঠ করছেন না, বরং প্রজ্ঞার সাথে বুদ্ধিমত্তার সাথে এমন সিদ্ধান্ত করেন যাতে প্রতিশোধের দিকও আছে আবার তোমাদের ভুল ভ্রান্তি চেতনাও তোমাদের ভেতর সৃষ্টি করছেন, যে তোমরা ভুল করেছ। আর এই মৌসুম আজিজ পরাক্রমশালী খোদাকে চেনানোর জন্য তোমাদের দৃষ্টিতে যে দুর্বল মানুষ এবং তুচ্ছ মানুষ ছিল বরং যাকে তোমরা পশুর তুলনায় অধম মনে করতে, তার পতাকা তলে আশ্রয় নেওয়ার জন্য তোমাদেরকে বলা হচ্ছে যেন এই অনুভূতি এই সচেতনতা তোমাদের সৃষ্টি হয় যে তোমরা বেলালের উপর অত্যাচারের জন্য যখন বিভিন্ন ফাঁদ সৃষ্টি করতে আর মনে করতে যে তোমরা শক্তিশালী আর ভাবতে যে এই নিজ এবং এই অজ্ঞ ব্যক্তির উপর জুলুম এবং অত্যাচার করলে সে তার ধর্ম ছেড়ে দেবে, সেই ধর্ম পরিত্যাগ করবে, যে ধর্ম তোমাদের দৃষ্টিতে একমত শূন্য প্রজ্ঞাশূন্য, সেই সমস্ত অত্যাচারীদের নেতা যে আবুল হাকাম বা জ্ঞানীদের পিতা আখ্যায়িত হতো এবং যার নির্দেশে সমস্ত অত্যাচার হতো, মক্কাবাসীদের একথা বলার জন্য সিদ্ধান্ত করা হয় যে তোমরা যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করো, তোমরা যারা এক অজ্ঞ আবুল হাকামের পিছনে চলছে সত্যিকার অর্থে আবু জেহেল, তোমরা যারা আল্লাহ তাআলাকে পরাক্রমশালী মনে করো না বরং নিজেদের মূর্তিকে সবকিছুর উপর বিজয়ী মনে করো, আজকে দেখো প্রজ্ঞা এবং সম্মান জ্ঞান তোমাদের কাছে, তোমাদের নেতাদের কাছে, তোমাদের মূর্তির হাতে, নাকি পৃথিবীর দৃষ্টিতে সে আশ্রয়হীন দুর্বল ক্ষমতাহীন দাসের হাতে যে হৃদয়ের স্বচ্ছতার সাথে সেই জ্যোতি এবং নূরকে চিনতে পেরেছেন যিনি আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন এবং যার অদৃষ্টে বিজয় লিখিত ছিল। সুতরাং আজকে এই কৃত দাসের পতাকা তলে আশ্রয় নাও যিনি পরাক্রমশালী এবং প্রবল খোদাকে মানেন, সেই বেলাল যার প্রজ্ঞা যার হেকমত তার প্রভুর রঙে রঙিন হয়ে আরো সমুজ্জ্বল হয়েছে, আজকে নিশ্চয় জেন যে শক্তি বলতে কিছু নেই, অত্যাচারী কখনো উন্নতি করে না আর অত্যাচারী কখনো চিরস্থায়ী হয় না, মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ তাআলা যে হিকমত এবং প্রজ্ঞা দিয়েছেন সে কিছু তা সঠিক ব্যবহার করো, আর মানুষের হৃদয় মানুষের বুদ্ধি বিবেক এবং ধর্মীয় স্বাধীনতাকে পদদলিত করবে না, অন্যের আবেগ অনুভূতিকে শ্রদ্ধা করা শিখো, আর এটি না করা একমত শূন্য লোকদের কাজ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কাজ দেখে মক্কার কুরাইশ এবং মক্কার নেতৃবৃন্দকে এই কথা বুঝিয়েছেন যে প্রজ্ঞার দাবি হল আজিজ এবং পরাক্রমশালী শুধু আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাকে মনে করবে। যদি অবস্থার শিকার হয়ে কোনো ব্যক্তি তোমাদের দয়া মায়ার উপর নির্ভর করতে হয় তাহলে তাকে দাসত্বের শৃঙ্খলে এমন ভাবে আবদ্ধ করবে না, তোমাদের স্মরণ রাখতে হবে যে কালকে অবস্থা পরিবর্তন হতে পারে, অবস্থা পরিবর্তন হলে কোথায় তোমাদেরকে প্রাণ ভিক্ষানা চাইতে হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করিয়েছেন এই হেকমত পূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে যেখানে মক্কার কুরাইশদেরকে শাস্তি থেকে মুক্তি দিয়েছেন সেখানে এই ঘোষণা করিয়েছেন যে আজ থেকে দাসত্বের অবসান, দাস প্রথারও অবসান, অত্যাচারেরও অবসান, আজকে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমের ঘোষণা শুধু আমারই নয় বরং আমার মান্যকারীদেরও, মান্যকারীদের ভিতর থেকে সে সময় দুর্বলদেরও আজকে একই ঘোষণা, তারাও আজকে এই ঘোষণাই করছেন যারা যে দুর্বলরা তোমাদের দাসত্বের শৃঙ্খলে তোমাদের অত্যাচারের জাতাকলে পিষ্ট হচ্ছিলেন, এই সিদ্ধান্ত হযরত বেলালের ভিতরেই ওই চেতনা সৃষ্টি করেছিল যে হে দুর্বল মানুষ, হে দুর্বল বেলাল, যে বেশ কয়েক বছর পূর্বে প্রজ্ঞার অধীনে হেকমতের অধীনে আল্লাহ পয়গম্বরকে চিনতে পেরেছ, আজকে তোমার প্রজ্ঞা যাই ফলাফল তোমার জীবনে নিয়ে এসেছে, আজকে এদের কাছ থেকে এভাবে প্রতিশোধ নাও, তাদেরকে নিজেদের পতাকা তলে তাদেরকে আজকে এদেরকে তোমার পতাকা তলে আশ্রয় দাও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার তলে তাদেরকে পতাকার ছায়ায় তাদেরকে আশ্রয় দাও। যারা তোমার সামনে ঝুঁকবে, তোমার চরণে মাথা নত করবে, তাদেরকে আল্লাহর সামনে সমর্পণকারী বানাও। তো পৃথিবী তখন এই দৃশ্য দেখেছে, এমন মানুষ যারা মুসলমানদের উপরে অত্যাচার করত, আল্লাহর মোকাবেলায় যারা মূর্তি পূজা করত, তারা হযরত বেলালের সামনে ঝুঁকে। সুতরাং আজকে আহমদীদেরও স্মরণ রাখতে হবে যে ইনশাল্লাহ এই দৃশ্যের পুনরাবৃত্তি হবে, আর আমরা ইনশাল্লাহ শত্রুতার প্রতিশোধ জুলুম এবং অত্যাচারের মাধ্যমে নেব না, বরং সেই রাস্তা অবলম্বন আমাদেরকে করতে হবে যা আমাদের সামনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম আদর্শের মাধ্যমে উত্তম আদর্শের আদলে রেখে গেছেন। বিরুদ্ধবাদীদের স্মরণ রাখা উচিত, তোমরা যারা আহমদীদেরকে বিবেক শূন্য মনে করো, তারা তোমরা মনে করো যে মসীহ মৌউদকে মেনে গ্রহণ করে এরা অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে, সময় বলবে, সময় পৃথিবীর সামনে স্পষ্ট করবে যে বিবেকহীন কারা এবং বুদ্ধিমান কারা, সঠিক সিদ্ধান্ত কারা করেছে আর ভুল সিদ্ধান্ত কারা করেছে। সুতরাং বিরোধিতা ছেড়ে দাও আর পরাক্রমশালী খোদার সামনে ঝুঁকো, তার কাছে হেকমত এবং প্রজ্ঞার ভিক্ষা চাও। আহমদের উপরে যে অত্যাচার হচ্ছে এটি ইনশাল্লাহ বেশি দিন স্থায়ী হবে না, বিজয় আমাদেরই, আর অবশ্যই আমাদেরই বিজয় আমাদের ভাগ্যে লেখা। আজকে সবাইকে স্মরণ এটি লিখে রাখা উচিত যে সেই বিজয় সেই দিন দূরে নয় যখন এই দৃশ্য আহমদরা ইনশাল্লাহ দেখবে। জুলম অত্যাচার আহমদের উপর হয় পৃথিবীর বিভিন্ন দেশে, যেখানে মুসলমান সরকার মুসলমানদের শাসন রয়েছে বেশি, জুলম মৌলবাদের যেখানে জোর আছে সেখানে এটি হচ্ছে। আজকেও দুঃখজনক সংবাদ এসেছে শাহাদতের, শেখপুরার এক যুবক আহমদি হুমায়ুন বকার সাহেব, সাইদ আহমদ সাহেব নাসের ছেলে, 7 ডিসেম্বর শেখপুরায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে শহীদ করে, নিজের দোকানে তিনি ছিলেন, সে এসে গুলি করে তাকে হত্যা করে। তার বয়স ছিল 32 বছর, একান্ত ভদ্র, খুদামুল আহমদিয়া শেখপুরার এক সদস্য ছিলেন, কর্মী ছিলেন এবং তিনি একজন নতুন বয়াতকারী আহমদি ছিলেন। ইনশাল্লাহ এই সমস্ত শহীদের রক্ত অবশ্যই ফুলে ফলে ফুল এবং ফল বহন করবে, এটি নিয়ে আমরা চিন্তিত নই। কিন্তু বিরুদ্ধবাদীদের কিছুটা বিবেক খাটানো উচিত, পূর্বে যে ঘটনাবলী আছে ঘটেছে সেগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত, এতটা সীমা ছাড়িয়ে যেও না যে পরে যার ফলে তোমাদেরকে লজ্জিত হতে হয়। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণের তৌফিক দিন। নামাজের পর ইনশাআল্লাহ তার নামাজে জানাজা গায়েব পড়ব আমি।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.